हरे कृष्ण। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम तारिणे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत अध्ययन करार प्रारम्भे আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্বপ্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার বিংশ পরিচ্ছেদ বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাক্ষাৎকার এবং শিক্ষালাভ বিষয়বস্তু আমরা শ্রবণ করব। তো প্রথমে এই অধ্যায়ের কথাসার ভক্তিবিনু ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে উল্লেখ করেছেন, প্রভুপাদ সেটিকে ধরে তুলেছেন। সনাতন গোস্বামী যখন নবাব হুসেন শাহের কারাগারে বন্দী ছিলেন তখন তিনি রূপগোস্বামীর কাছ থেকে সংবাদ পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরায় গিয়েছেন। বন্দিশালার রক্ষককে মিষ্ট বাক্য এবং 7,000 মুদ্রা উৎকচ দিয়ে বস করে সনাতন গঙ্গা পার হয়ে পলায়ন করলেন। সঙ্গী ঈশানের কাছে 8টি স্বর্ণমুদ্রা থাকায় পাত্রা পর্বতের ভৌমিক তাদের হত্যা করে সেই মুদ্রা নেওয়ার আশায় সনাতনের আতিথ্য বিধান করলেন। সনাতন ঈশানকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে তার কাছে স্বর্ণমুদ্রা আছে। সেই মুদ্রাকে অনর্থ বলে জেনে সেই ভূঁয়াকে তা দিয়ে তিনি পর্বতময় দেশ অতিক্রম করলেন। পর্বত পার হয়ে ঈশানকে দেশে বিদায় দিলেন। হাজিপুরে পৌঁছলে তাঁর ভগ্নীপতি রাজকর্মচারী শ্রীকান্ত তাঁকে দেখে এবং তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে গঙ্গা পার করে দিলেন। তিনি পায়ে হেঁটে কাশীধামে এসে চন্দ্রশেখরের দ্বারে পৌঁছলেন। মহাপ্রভু তাকে ডাকিয়ে এনে তার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র করবার আদেশ দিলেন। সনাতন ভদ্র হয়ে এলে মহাপ্রভু তাকে ডাকিয়ে এনে তার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র করবার আদেশ দিলেন। সনাতন ভদ্র হয়ে এলে তপন মিশ্র প্রদত্ত পুরাতন বস্ত্রকে কৌপিন ও বহির্বাস করে পরিধান করলেন। তার ভগ্নীপত্রী শ্রীকান্ত তাকে যে ভোট কম্বলটি দিয়েছিলেন সেটি বদল করে গঙ্গা তীরে তাকে একখানি ছেঁড়া কাঁথা ধারণ করে প্রভুর আনন্দ উৎপাদন করলেন। সনাতন সেখানে অবস্থান করে মহাপ্রভুকে তত্ত্ব জিজ্ঞাসা করলে মহাপ্রভু প্রথমে জীবের স্বরূপ ও কৃষ্ণশক্তি বুঝালেন, পরে সম্বন্ধ জ্ঞান শিক্ষা দিয়ে অভিধেয় রূপা ভক্তির ব্যাখ্যা করলেন। কৃষ্ণের স্বরূপ বিচারে ব্রহ্ম আত্মা ও ভগবানের বিচার স্বয়ংরূপ তেজকাত্ম ও আবেশ, তার মধ্যে বৈভব ও প্রাভব, বিলাসাদিক্রমে ভগবানের মূর্তিভেদ বিচার করে দিলেন। তারপর পুরুষ অবতারের মায়া বৈভব, মন্বন্তর অবতার, গুণাবতার, সত্তাবেশ অবতার ও বাল্য পৌগণ্ড, বয়সভেদে লীলাসমূহ এবং কিশোর লীলার নিত্যতা ব্যাখ্যা করলেন। শ্লোক নম্বর এক। বন্দে অনন্তাদ্ভুতৈশ্বর্যম শ্রীচৈতন্য মহাপ্রভুম নীচ অপি ইয়ৎ প্রসাদাৎ স্যাদ ভক্তি শাস্ত্র প্রবর্তকঃ। যার প্রসাদে নীচ ব্যক্তিও ভক্তিশাস্ত্র প্রবর্তক হতে পারেন, সেই অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন্নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীবাস প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের জয়। এথা গৌড়ে সনাতন আছে বন্দিশালে, শ্রীরূপ গোস্বাঁর পত্রী আইল হেন কালে। সনাতন গোস্বামী যখন গৌড়ের বন্দিশালায় ছিলেন তখন শ্রীরূপ গোস্বামীর কাছ থেকে একটি পত্র এলো। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যে সম্পর্কে বলেছেন, উদ্ভট্ট চন্দ্রিকা গ্রন্থে টিকাকার লিখেছেন যে নিম্নলিখিত শ্লোকটি শ্রীরূপ বাকলা থেকে লিখে গৌড়ের বন্দিশালে সনাতনকে পাঠিয়েছিলেন। সেই শ্লোকটিতে মহাপ্রভুর মথুরা গমনের সংকেত ছিল, তো সেই শ্লোক নিম্নে উদ্ধৃত করা হল। যদুপতে কো গতা মথুরা পুরী, রঘুপতে কো গত উত্তর কুশলা, ইতি বিচিন্ত্য কুরুষ্ব মনঃ স্থিরম ন সদিদম জগদিত্যবদ্ধারয়। যদুপতির মথুরাপুরী আজ কোথায়, রঘুপতির উত্তর কুশলা আজ কোথায়, সেই কথা বিচার করে মন স্থির করে চিন্তা কর যে এই জগৎ অনিত্য। পত্রী পায়া সনাতন আনন্দিত হইলা, যবন রক্ষক পাশ কহিতে লাগিলা। সেই পত্রটি পেয়ে সনাতন গোস্বামী আনন্দিত হলেন এবং যবন কারারক্ষকের কাছে গিয়ে বলতে লাগলেন, তুমি এক জিন্দাপীর মহাভাগ্যবান, কেতাব কোরআন শাস্ত্রে আছে তোমার জ্ঞান। সনাতন গোস্বামী সেই মুসলমান কারাধ্যক্ষকে বললেন, তুমি এক মহাভাগ্যবান জীবিত পীর এবং কোরআন আদি শাস্ত্র তোমার প্রচুর জ্ঞান রয়েছে। এক বন্দি ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া, সংসার হইতে তারে মুক্ত করে গোসাইয়া। কেউ যখন কোনো বদ্ধ জীবকে ধর্মের পথ প্রদর্শন করে সংসার বন্ধন থেকে মুক্ত করেন তখন পরমেশ্বর ভগবান তাকে সংসার থেকে মুক্ত করেন। শ্লোকপ্রভুপা তাৎপর্য উল্লেখ করলেন, এই শ্লোকটি থেকে মনে হয় যে রাজমন্ত্রী সনাতন গোস্বামী সেই কারাধ্যক্ষটিকে প্রতারণা করার চেষ্টা করছিলেন। সেই কারাধ্যক্ষটি ছিল অল্প শিক্ষিত বা অশিক্ষিত, এবং পারমার্থিক বিষয়ে অবশ্যই তার বিশেষ জ্ঞান ছিল না, কিন্তু সনাতন গোস্বামী তাকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে তোষামত করেছিলেন। কারাধ্যক্ষটিও তার কোনো প্রতিবাদ করেনি, কেননা কেউ যখন কোনো উচ্চপদ পায় তখন সে মনে করে যে সে যথাযথই সেই পদটির যোগ্য। সনাতন গোস্বামী অবশ্য পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সে কথাটি বলেছিলেন, কিন্তু কারাধ্যক্ষটি ভেবেছিল যে সনাতন গোস্বামী তার কারামুক্তির কথা বলছেন। অসংখ্য জীব এই জড়জগৎরূপী মায়ার কারাগারে ইন্দ্রতৃপ্তির বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। মায়ার প্রভাবে জীব এতই মোহিত হয়ে রয়েছে যে একটি শুকর পর্যন্ত মনে করে যে সে খুব আনন্দে রয়েছে। মায়ার দুই প্রকার শক্তি রয়েছে এবং তাদের বলা হয় প্রক্ষেপাত্মিকা ও আবরণাত্মিকা। কেউ যখন জড়জগতের বন্ধন মুক্ত হবার জন্য বদ্ধপরিকর হয় তখন প্রক্ষেপাত্মিকা শক্তি জীবকে ইন্দ্রিয়তৃপ্তির বন্ধনে আবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে। আবরণাত্মিকা শক্তির প্রভাবে বদ্ধজীব একটি শুকর শরীর অথবা একটি কৃমিকীট শরীর পাওয়া সত্ত্বেও মনে করে যে সে খুব সুখে রয়েছে। বদ্ধজীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা অত্যন্ত কঠিন, কেন না মায়ার প্রভাব অত্যন্ত বলবতী। বদ্ধজীবকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে যখন তাদের তার শরণাগত হবার নির্দেশ দেন তখন বদ্ধজীব ভগবানের সেই নির্দেশ শুনেন না। তাই সনাতন গোস্বামী বলেছেন, কেউ যদি কোনো ক্রমে মায়ার বন্ধন থেকে কাউকে মুক্ত হতে সাহায্য করেন তাহলে ভগবান তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করেন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 18:69 শ্লোকে বলা হয়েছে, ন চ তস্মাত মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃতমঃ ভবিতা ন চ মে তস্মাদ অন্য প্রিয়তরু ভুবি। ভগবানের সবচাইতে বড় সেবা হচ্ছে বদ্ধজীবের হৃদয়ে ভগবত ভক্তি সঞ্চার করা, যাতে সেই সমস্ত বদ্ধজীবেরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বৈষ্ণবকে চেনা যায় তার প্রচার কার্যের মাধ্যমে, অর্থাৎ কিভাবে তিনি বদ্ধজীবকে তাদের স্বরূপ সম্বন্ধে সচেতন করতে পারেন সেই সম্বন্ধে এখানে নিজ ধর্ম শব্দটি ব্যবহার করা হয়েছে। জীবের নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, তাই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে নিজেকে কৃষ্ণদাস বলে চিনতে পারাই পারমার্থিক চেতনার যথার্থ উন্মেষ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই সম্বন্ধে সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছেন, পূর্বে আমি তোমার করিয়াছি উপকার, তুমি আমা ছাড়ি কর প্রতি উপকার। সনাতন গোস্বামী তাকে বললেন, পূর্বে আমি তোমাকে উপকার করেছি, এখন তুমি আমাকে ছেড়ে দিয়ে তার প্রতি উপকার করো। 500 মুদ্রা তুমি কর অঙ্গীকার, পুণ্য অর্থ দুই লাভ হইবে তোমার। আমি তোমাকে 5000 মুদ্রা দিচ্ছি, দয়া করে তা অঙ্গীকার করো। আমাকে ছেড়ে দিলে তোমার পুণ্য এবং অর্থ দুই লাভ হবে। তবে সেই জবন কহে শুন মহাশয়, তোমারে ছাড়িব কিন্তু করি রাজ ভয়। তখন সেই জবন কারাধ্যক্ষটি তাকে বললেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু তাহলে রাজা আমাকে দণ্ড দেবেন বলে আমার তো ভয় করছে। সনাতন কহে, তুমি না করো রাজ ভয়, দক্ষিণ গিয়াছে যদি লেউটি আওয়াই, তাহারে কহিও সেই বাজ্যকৃতে গেল, গঙ্গার নিকট গিয়া দেখি ঝাঁপ দিল। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, তুমি রাজাকে ভয় করো না, তিনি তো এখন দক্ষিণে গেছেন, তিনি যদি ফিরে আসেন তাহলে তাকে বলো যে সনাতন বাজ্য করতে গঙ্গায় কাছে গিয়েছিল এবং গঙ্গা দেখে সে নদীতে ঝাঁপ দিয়েছে। অনেকে দেখিল তার লাগ না পাইল, দাড়ুকা সহিত ডুবি কাহা বহি গেল। তাকে বলো, তাকে আমরা অনেক খুঁজলাম কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না, বান্ধন সহ সে নদীর জলে ডুবে কোথাও ভেসে গেছে। কিছু ভয় নাহি আমি এদেশে না রইব, দরবেশ হইয়া আমি মক্কাকে যাইব। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আমি এই দেশে থাকব না, আমি দরবেশ হয়ে মক্কায় চলে যাব। তথাপি যবন মন প্রসন্ন না দেখিয়া, 7000 মুদ্রা তার আগে রাশি কইলা। সনাতন গোস্বামী দেখলেন যে তাতেও সেই যবনের মন প্রসন্ন হল না, তখন তিনি তার সামনে 7000 মুদ্রা রাশি রাখলেন। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইল দাড়ুকা কাটিয়া। সেই মুদ্রা দেখে যবনের লোভ হল এবং রাত্রে সনাতন গোস্বামীর বন্ধন কেটে সে তাকে গঙ্গা পার করে দিল। গড়ম দ্বার পথ ছাড়িলা নারে তাহা যাইতে, রাত্রি দিন চলি আইলা পাতড়া পর্বতে। রাজপথ দিয়ে না গিয়ে সনাতন গোস্বামী দিন রাত পায়ে হেঁটে পাতড়া পর্বতে এসে পৌঁছলেন। তথা এক ভৌমিক হয় তার ঠাই গেলা, পর্বত পার কর আমা বিনীত করিলা। সেখানে এক ভৌমাধিকারীর কাছে গিয়ে তিনি তাকে বিনীতভাবে অনুরোধ করলেন তাকে পর্বত পার করিয়ে দিতে। সেই ভূঁয়ার সঙ্গে হয় হাত গণিতা, ভূঁয়ার কানে কহে সেই জানি এই কথা। ইহার ঠাই সুবর্ণের অষ্টমোহর হয়, শুনি আনন্দিত ভূঁয়া সনাতনে কয়। রাত্রে পর্বত পার করিব নিজ লোক দিয়া, ভোজন করহ তুমি রন্ধন করিয়া। সে ভূঁয়ার সঙ্গে একজন হাত গণক ছিল, সে ভূঁয়ার কানে কানে বলল এর কাছে 8টি স্বর্ণ মোহর রয়েছে। তা শুনে আনন্দিত হয়ে ভূঁয়া সনাতনকে বলল, রাত্রে আমি আমার লোক দিয়ে আপনাকে পর্বত পার করে দেব, এখন আপনি রন্ধন করে ভোজন করুন। এত বলি অন্ন দিল করিয়া সম্মান, সনাতন আসি তবে কইল নদী স্নান। এই বলে সেই ভূঁয়া সনাতনকে সম্মান প্রদর্শন করে রন্ধন করার জন্য ভোজ্য দ্রব্য দিল এবং সনাতন তখন নদীতে স্নান করতে গেলেন। দুই উপবাসে কইলা রন্ধন ভোজনে, রাজমন্ত্রী সনাতন বিচারিলা মনে। এই ভূঁয়া কেনে মরে সম্মান করিল, এত চিন্তি সনাতন ঈশানে পুছিল। তোমার ঠাই জানি কিছু দ্রব্য আছয়, ঈশান কহে মোর ঠাই 7 মোহর হয়। সনাতন গোস্বামী 2 দিন উপবাসী ছিলেন, তাই তিনি রন্ধন করে ভোজন করলেন। কিন্তু বিচক্ষণ রাজমন্ত্রী সনাতন মনে মনে বিচার করতে লাগলেন, এই ভূঁয়াটি কেন আমাকে এভাবে সম্মান প্রদর্শন করল। এই কথা চিন্তা করে সনাতন ঈশানকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে নিশ্চয় কিছু রয়েছে। সনাতন গোস্বামীর ভৃত্য ঈশান তখন বলল, আমার কাছে 7টি মোহর রয়েছে। শুনি সনাতন তারে করিয়া ভসন, সঙ্গে কেনে আনি আছি এই কালজম। সে কথা শুনে সনাতন গোস্বামী তাকে ভর্সনা করে বললেন, তুমি কেন সঙ্গে করে এই কালজম নিয়ে এসেছ? তবে সেই 7 মোহর হস্তেতে করিয়া ভূঁয়ার কাছে যায়া কহে মোহর ধরিয়া। এই 7 সুবর্ণ মোহর আছিল আমার, ইহা লইয়া ধর্ম দেখি পর্বত কর পার। তখন সনাতন গোস্বামী সে 7টি মোহর হাতে করে নিয়ে ভূঁয়ার সামনে সেগুলি ধরে তাকে বললেন, আমার কাছে 7টি মোহর ছিল, এগুলি নিয়ে ধর্ম দেখে আমাকে পর্বত পার করে দিন। রাজবন্দী আমি গড় দ্বার যাইতে না পারি, পুণ্য হবে পর্বত আমা দেহ পার করি। আমি একজন রাজবন্দী এবং তাই আমি গড়দ্বার দিয়ে যেতে পারি না, আপনি যদি আমাকে পর্বত পার করে দেন তাহলে আপনার পুণ্য হবে। ভূঁয়া হাসি কহে আমি জানিয়াছি পহিলে, 8 মোহর হয় তোমার সেবক অঞ্চলে। তোমামারি মোহর লইতাম আজ কেয়ার রাত্রে, ভালো হইল কহিলা তুমি ছুটিলাও পাপ হইতে। তখন সেই ভূঁয়াটি বলল, আমি আগেই জানতে পেরেছি যে আপনার সেবকের আঞ্চলে আটটি মোহর রয়েছে, আপনাদের মেরে আজ রাত্রে আমি সেই মোহর নিয়ে নিতাম, ভালোই হলো আপনি আমাকে নিজে থেকেই সেই কথা বললেন, তার ফলে আমি পাপকর্ম থেকে বিরত হলাম। সন্তুষ্ট হইলাও আমি মোহর না লইব, পুণ্য লাগি পর্বত তোমা পার করি দিব। আপনার ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, আমি আপনার মোহর নিব না, কেবল পুণ্য লাভের জন্য আমি আপনাকে পর্বত পার করে দেব। গোসাই কহে, কেহ দ্রব্য লইবে আমা মারি, আমার প্রাণ রক্ষা কর দ্রব্যঙ্গী করি। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, আপনি যদি মোহর গ্রহণ না করেন তাহলে অন্য কেউ তো আমাকে মেরে সেগুলি নিয়ে নেবে, আপনি বরং সেগুলি গ্রহণ করে আমার প্রাণ রক্ষা করুন। তবে ভূঁয়া গোসাই রে সঙ্গে চারি পাইক দিল, রাত্রে রাত্রে বনপথে পর্বত পার কইল। তখন সেই ভূঁয়া সনাতন গোস্বামীর সঙ্গে চারজন পাইক দিলেন এবং রাত্রিবেলা বনপথে তাকে পর্বত পার করে দিলেন। তবে পার হইয়া গোসাই পুছিলা ঈশানে, জানি শেষ দ্রব্য কিছু আছে তোমার স্থানে। পর্বত পার হবার পর সনাতন গোস্বামী তার ভৃত্য ঈশানকে বললেন, আমি জানি যে তোমার কাছে আরও কিছু রয়েছে। ঈশান কহে, এক মোহর আছে অবশেষ। গোসাই কহে, মোহর লইয়া যাও তুমি দেশ। ঈশান উত্তর দিলেন, আমার কাছে আর একটি মোহর রয়েছে। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, সেই মোহরটি নিয়ে তুমি ঘরে ফিরে যাও। তারে বিদায় দিয়া গোসাই চলিল একলা, হাতে করুয়া ছিড়া কান্থা নির্ভর হইলা। ঈশানকে বিদায় দিয়ে সনাতন গোস্বামী একলা চলতে লাগলেন, তার হাতে ভিক্ষাপাত্র এবং পরনে ছেঁড়া কান্থা, এখন তিনি নির্ভয় হলেন। চলি চলি গোসাই তবে আইলা হাজিপুরে, সন্ধ্যাকালে বসিলা এক উদ্যান ভিতরে। হাঁটতে হাঁটতে সনাতন গোস্বামী হাজিপুরে এসে পৌঁছলেন, সেখানে সন্ধ্যাবেলা তিনি এক উদ্যানে গিয়ে বসলেন। সেই হাজিপুরে রহে শ্রীকান্ত তার নাম, গোসাইর ভগ্নীপতি করে রাজকাম। সে হাজিপুরে রাজকার্যে যুক্ত সনাতন গোস্বামীর ভগ্নীপতি শ্রীকান্ত ছিলেন। 3 লক্ষ মুদ্রা রাজা দিয়াছে তার স্থানে, ঘোড়া মূল্য লইয়া পাঠায় পাঁচশার স্থানে। রাজা শ্রীকান্তকে 3 লক্ষ মুদ্রা দিয়েছিলেন এবং শ্রীকান্ত ঘোড়া কিনে বাদশার কাছে পাঠালেন। টুঙ্গি উপর বসি সেই গোসাই রে দেখিল, রাত্রে কজন সঙ্গে গোসাই পাশ আইল। শ্রীকান্ত যখন টুঙ্গির উপরে বসেছিলেন তখন তিনি সনাতন গোস্বামীকে দেখতে পেলেন এবং রাত্রিবেলা একজন ভৃত্যকে সঙ্গে করে তিনি সনাতন গোস্বামীর কাছে এলেন। দুইজন মিলি তথা ইষ্ট গোষ্ঠী কইল, বন্ধন মুখ্যন কথা গোসাই সকলি কহিল। তারা দুজনে মিলে অনেকক্ষণ আলোচনা করলেন এবং সনাতন গোস্বামী তাকে তার কারামোচনের সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। তেহ কহে, দিন দুই রহ এই স্থানে, ভদ্র হও ছাড় এই মলিন বসনে। শ্রীকান্ত তখন সনাতন গোস্বামীকে বললেন, আপনি অন্তত 2 দিন এখানে থাকুন এবং এই মলিন বসন পরিত্যাগ করে ভদ্র বেশ ধারণ করুন। গোসাই কহে, একক্ষণ ইহা না রহিব, গঙ্গা পার করি দেহ এখনে চলিব। সনাতন গোস্বামী উত্তর দিলেন, আমি এখানে এক মুহূর্তের জন্য থাকব না, দয়া করে তুমি আমাকে গঙ্গা পার করে দাও, আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। যত্ন করি তেহ এক ভোট কম্বল দিল, গঙ্গা পার করি দিল গোসাই চলিল। যত্ন করি শ্রীকান্ত সনাতন গোস্বামীকে একটি পশমের কম্বল দিলেন এবং তাকে গঙ্গা পার করে দিলেন। এইভাবে সনাতন গোস্বামী সেখান থেকে চলে গেলেন। তবে বারণাসী গোসাই আইলা কতদিনে, শুনি আনন্দিত হইলা প্রভুর আগমনে। তার কয়েকদিন পর সনাতন গোস্বামী বারাণসীতে এসে উপস্থিত হলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসেছেন শুনে অত্যন্ত আনন্দিত হলেন। চন্দ্রশেখরের ঘরে আসি দ্বারতে বসিলা, মহাপ্রভু জানি চন্দ্র শেখরে কহিলাম। দ্বারে এক বৈষ্ণব হয় বোলাহ তাহারে, চন্দ্রশেখর দেখে বৈষ্ণব নাহি ক দ্বারে। সনাতন গোস্বামী তখন চন্দ্রশেখরের গৃহে গিয়ে দ্বারে বসলেন এবং তার আগমন জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখরকে বললেন, দ্বারে একজন বৈষ্ণব এসেছেন, তাকে এখানে নিয়ে এসো। কিন্তু চন্দ্রশেখর গিয়ে দেখলেন যে দ্বারে কোনো বৈষ্ণব নেই। দ্বারেতে বৈষ্ণব নাই প্রভুরে কহিল, কেহ হয় করি প্রভু তাহারে পুছিল। চন্দ্রশেখর তখন চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, দ্বারে কোনো বৈষ্ণব নেই। মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাস করলেন, সেখানে কি কেউ আছে? তেহ কহে, এক দর বয়স আছে দ্বারে, তারে আন প্রভুর বাক্যে কহিল তাহারে। চন্দ্রশেখর তখন বললেন, হ্যাঁ দ্বারে একজন দরবেশ আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তাকেই এখানে নিয়ে এসো। চন্দ্রশেখর তখন সনাতন গোস্বামীকে গিয়ে বললেন, প্রভু তোমায় বলায় আইস দরবেশ, শুনি আনন্দে সনাতন করিলা প্রবেশ। হে দরবেশ, আপনি দয়া করে ভিতরে আসুন, মহাপ্রভু আপনাকে ডাকছেন। সে কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে সনাতন চন্দ্রশেখরের গৃহে প্রবেশ করলেন। তাহারে অঙ্গনে দেখি প্রভু ধাইয়া আইলা, তারে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা। গৃহের অঙ্গনে সনাতন গোস্বামীকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এলেন এবং তাকে আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হলেন। প্রভু স্পর্শে প্রেমাবিষ্ট হইলা সনাতন, মরে না ছুঁইহ কহে গদগদ বচন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শে প্রেমাবিষ্ট হয়ে সনাতন গদগদ স্বরে বলতে লাগলেন, হে প্রভু তুমি আমাকে ছুঁয়ো না। দুইজনে গলাগলি রোদনয় অপার, দেখি চন্দ্রশেখরের হইল চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সনাতন গোস্বামী গলাগলি করে রোদন করতে লাগলেন এবং তা দেখে চন্দ্রশেখর চমৎকৃত হলেন। তবে প্রভু তাঁর হাত ধরি লইয়া গেলা, পিণ্ডার উপরে আপনা পাশে বসাইলাম। তার হাত ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভিতরে নিয়ে গেলেন এবং পিণ্ডার উপরে তাকে তার পাশে বসালেন। শ্রীহস্তে করেন তার অঙ্গ সম্মার্জন, তেহ কহে মরে প্রভু না কর স্পর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শ্রীহস্ত দিয়ে সনাতনের অঙ্গ পরিষ্কার করে দিতে লাগলেন এবং সনাতন বলতে লাগলেন, প্রভু দয়া করে আমাকে স্পর্শ করো না। প্রভু কহে, তোমা স্পর্শি আত্ম পবিত্রিতে, ভক্তি বলে পার তুমি ব্রহ্মাণ্ড শুধিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলেন, আমি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার জন্য, তোমার ভক্তির বলে তুমি সারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো। ভবদ্বিধা ভাগবত তীর্থ ভূতাহা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তেন গদাভৃতা। আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ, তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিকে পবিত্র করেন। তাৎপর্যশীল প্রভুপাদ উল্লেখ করেছেন এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের দশম নম্বর শ্লোক, বিদুরের প্রতি মহারাজ যুধিষ্ঠিরের উক্তি। তীর্থ ভ্রমণের পর বিদুর যখন গৃহে ফিরে আসেন তখন যুধিষ্ঠির মহারাজ তার মহাভাগবত পিতৃব্যকে এই স্তুতি বাক্যের দ্বারা বন্দনা করেন, আপনার মতো ভাগবতেরা স্বয়ং তীর্থস্থান সদৃশ, কেননা শ্রী বিষ্ণু সর্বদা আপনাদের হৃদয়ে বিরাজ করেন। পাপীদের আগমনের ফলে পঙ্কিল তীর্থস্থানগুলি আপনাদের পদার্পণে পুনরায় পবিত্র হয়। পাপী মানুষেরা পবিত্র হওয়ার জন্য তীর্থস্থানে যায়। তীর্থস্থানে বহু সাধুসন্ত বাস করেন এবং শ্রী বিষ্ণু বহু মন্দির সেখানে রয়েছে। কিন্তু বহু পাপীর আগমনে তীর্থস্থানগুলি দূষিত হয়। কোনো ভাগবত যখন তীর্থস্থানে যান তখন তার আগমনের প্রভাবে তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীদের সঞ্চিত পাপসমূহ বিনষ্ট হয়। তাই মহারাজ যুধিষ্ঠির বিদুরকে এ কথা বলেন, নমে অভক্ত চতুর্বেদী মদভক্ত স্বপচ প্রিয় তস্মৈ দেয়ম ততু গ্রাহ্যম সচ পূজ্য যথা হি অহম। চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। আমার ভক্ত চণ্ডালকুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদেই গ্রহণ করা উচিত। আমার ভক্ত আমার মতো পূজ্য। এই শ্লোকটি ছিল সনাতন গোস্বামী কর্তৃক সংকলিত হরিভক্তি বিলাসতে রয়েছে অন্তর্ভুক্ত। বিপ্রাদিষড় গুণজুতাদরবিন্দনাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচম বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচন অহির্তাৎ প্রাণং পুনাতি সকুলং নতু ভূরিমানঃ। যার মন বচন চেষ্টা অর্থ ও প্রাণ শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অর্পিত হয়েছে, তিনি যদি চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে থাকেন তাহলেও তিনি শ্রীকৃষ্ণ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি। কেননা তিনি স্বপচ কুলোদ্ভূত ভক্ত স্বীয় কুল পবিত্র করেন, কিন্তু অতি গর্বিত অভক্ত ব্রাহ্মণ তা করতে পারে না। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় দশম নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজের উক্তি। ব্রাহ্মণের ১২টি গুণ সম্বন্ধে মহাভারতে বলা হয়েছে, ধর্মশ্চ সত্যঞ্চ দমস্তপশ্চ অমাৎসর্যম হৃস্থিতিক্ষয়া অনুসয়া যজ্ঞশ্চ দানঞ্চ ধৃতি শ্রুতঞ্চ ব্রতানি বৈ দ্বাদশ ব্রাহ্মণস্য। ব্রাহ্মণকে অবশ্যই যথার্থ ধার্মিক হতে হবে, সত্যবাদী হতে হবে এবং ইন্দ্রিয় সংযমে সক্ষম হতে হবে। তাকে তপশ্চর্যা পালন করতে হবে, নির্মৎসর হতে হবে, বিনীত হতে হবে, সহনশীল হতে হবে, অসূয়া রহিত হতে হবে, যজ্ঞ অনুষ্ঠানে সক্ষম হতে হবে, দানশীল হতে হবে, ভগবত ভক্তি পরায়ণ হতে হবে এবং বৈদিক জ্ঞানে পারদর্শী হতে হবে। ব্রাহ্মণের এই ১২টি গুণ। ভগবদ্গীতাতেও ১৮ অধ্যায়ে ৪২ নম্বর শ্লোকে ব্রাহ্মণের গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে, সমো দমস্তপহ শৌচম খ্যান্তিরার্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দম তপশ্চর্যা শৌচ সহনশীলতা সততা জ্ঞান বিজ্ঞান এবং ভগবানের প্রতি ভক্তি, এগুলি হচ্ছে ব্রাহ্মণের গুণ। মুক্তাফল টিকায় বলা হয়েছে, সম দমস্তপহ শৌচম খ্যান্তির আর্যব বিরক্তয় জ্ঞান বিজ্ঞান সন্তোষাহা সত্যাস্তিকো দিষড় গুণা। সমদম তপশ্চর্যা শৌচ সহিষ্ণুতা সরলতা বৈরাগ্য জ্ঞান বিজ্ঞান সন্তোষ সততা এবং বৈদিক নির্দেশে দৃঢ় বিশ্বাস, ব্রাহ্মণের এই ১২টি গুণ। তোমা দেখি তোমা স্পর্শি গাই তোমার গুণ সর্বেন্দ্রিয় ফল এই শাস্ত্র নিরূপণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমাকে দর্শন করে, তোমাকে স্পর্শ করে এবং তোমার অপ্রাকৃত গুণাবলী কীর্তন করে সমস্ত ইন্দ্রিয়ের পূর্ণতা সাধিত হয়, শাস্ত্রে সেই সত্য নিরূপিত হয়েছে। হরিভক্তি সদুদয় গ্রন্থে থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে এই উক্তির সত্যতা প্রতিপন্ন হয়েছে, অক্ষ্ণো ফলং দ্বাদৃশ দর্শনম হি তনু ফলম দ্বা ত্বাদৃশ গাত্র সংগহ জিহ্বা ফলং ত্বাদৃশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। হে বৈষ্ণব, আপনার মতো ব্যক্তিকে দর্শন করাই চক্ষুর সার্থকতা, আপনার মতো ব্যক্তির অঙ্গ স্পর্শ করাই শরীরের সার্থকতা, আপনার মতো ব্যক্তির গুণ কীর্তন করাই জিহ্বার সার্থকতা। কেননা এই জগতে ভগবানের শুদ্ধ ভক্তকে পাওয়া অত্যন্ত দুর্লভ। এত কই কহে প্রভু শুন সনাতন কৃষ্ণ বড় দয়াময় পতিত পাবন। এইবলে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, হে সনাতন, শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় এবং সমস্ত অধপতি জীবদের উদ্ধারকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আমরা সমাপ্ত করছি, পুনরায় আগামীকাল আবার আমরা অধ্যয়ন করা শুরু করব। হরি বল।